জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা। জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলাও হে খোদা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের সকলের পছন্দনীয় অনুষ্ঠান ইলিম ও ইবাদত। এই অনুষ্ঠানে আমরা সেই সকল বিষয় সম্পর্কে জানছি যে বিষয়গুলো জানা আমাদের জন্য ফরজ রয়েছে। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। ইনশাল্লাহ আরও আজও একটি চমৎকার বিষয় নিয়েছি, যে বিষয়টি জানা আমাদের জন্য ফরজ রয়েছে এবং এই বিষয়টি বিষয়টির সাথে আমরা সকলে অতপ্রতভাবে জড়িত আছি এবং আমাদেরকে এটি ছাড়া চলার কোনো অন্য কোনো পন্থা নেই, অন্য কোনো উপায় নেই। সেই বিষয়টি হচ্ছে নামাজের মধ্যে কিরাআত করা, অর্থাৎ কুরআন তিলাওয়াত করা। মূল আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ব্যক্তির অজু নেই যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করে না, অর্থাৎ অজুর শুরুতে দুরুদ শরীফ পাঠ করে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজে যে কিরাআত পড়তে হবে এবং কিরাআত পাঠ করা ফরজ রয়েছে, সেটি কোন আয়াতের ভিত্তিতে হয়েছে এবং আমরা সেটা কিভাবে করব, কতটুকু করা উচিত, ইমাম সাহেব তিলাওয়াত করবে যখন তখন, মুক্তাদিরা কি করবে, মুক্তাদির কি তিলাওয়াত করবে কি করবে না, সেই বিষয়ে ইনশাল্লাহ আজ গুরুত্বপূর্ণ কিছু মাসালা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথমত জানব যে আয়াতের ভিত্তিতে নামাজে কোরআন পাঠ করা ফরজ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, অর্থাৎ অতএব কোরআনের যতটুকু তোমাদের জন্য সহজ হয় ততটুকু তিলাওয়াত করো। এই আয়াতে আমর বা আদেশ সূচক ক্রিয়া ব্যবহার করা হয়েছে, যা শরীয়তের পরিভাষায় কোনো বিষয় ফরজ বা আবশ্যক হওয়ার প্রমাণ। এই আয়াতটি সূরা মুজ্জামিলের 20 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে নামাজে যেই অংশটুকু আমাদের জন্য সহজ হয় সেই অংশটুকু পাঠ করার আদেশ দিয়েছেন, অর্থাৎ আল্লাহ পাক মুতলাকভাবে বলে দিয়েছেন কোরআনে পাকের যে অংশটুকু। সূরা ফাতিহা রয়েছে, সূরা বাকারা রয়েছে, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মাইদা, আমরা যদি এভাবে যেতে থাকি তাহলে কোরআনে পাকের 30 পারা রয়েছে এবং 6666 আয়াত রয়েছে প্রসিদ্ধ মত অনুযায়ী। এর মধ্য হতে যে অংশটুকু আমার জন্য সহজ হয় আল্লাহ পাক আমাকে সেই অবকাশ দিয়েছে যেন সেই অংশ থেকে আমি পাঠ করে নামাজ সম্পন্ন করি। তো এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে কোরআনে পাকের যে অংশে আমি তেলাওয়াত করব নামাজের মধ্যে, এর দ্বারা আমার ফরজ আদায় হয়ে যাবে, কেননা আল্লাহ পাক এটাকে মুতলাক রেখেছেন। আর এই ব্যাপারে যদি আমরা উসুল দেখি, শরীয়তের যে উসুলগুলো রয়েছে, যে আয়াত আল্লাহ পাক মুতলাক রেখেছেন অর্থাৎ শর্ত জুড়ে দেননি, আল্লাহ তাআলা এমন বলেননি যে ওই আয়াতই পড়তে হবে, ওই সূরাটি পড়তে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্ধারিত করা হয়নি, মুতলাক আল্লাহ পাক রেখেছেন, স্বাধীন রেখেছেন, তখন কোনো বান্দার অনুমতি নেই সেই ক্ষেত্রে কোনো জিনিসকে মোকাইয়াত করা, সেটাকে শর্তারোপ করা, নির্ধারিত করে দেওয়া। আর এই জন্যই হানাফি মাজহাবের মধ্যে আপনি দেখবেন যে কোনো ব্যক্তি যদি কোরআনের পাকের মধ্য হতে কোনো একটি অংশ নামাজে পাঠ করে নেয় তাহলে কোরআনে যে নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করা ফরজ করা হয়েছে সেটা আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস ইরশাদ করেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির নামাজ নেই যে ফাতিহাতিল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করে না। এই হাদিসের অর্থ কি? এক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আল্লাহ পাক স্বাধীন রেখেছেন, কিন্তু এখানে কি করা হচ্ছে, নির্ধারিত করা হচ্ছে। তো এটাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো এই ক্ষেত্রে ইমামগণ সূত্র নির্ধারণ করেছেন যে আমরা প্রথমত কোরআন দেখব, আর এটাই আসল, এটাই হাকিকত, এটাই বাস্তব। কেননা সকল জ্ঞানের আধার হচ্ছে কোরআন। কোরআন যেভাবে বলেছে আমাদেরকে সেভাবে প্রথমে দেখতে হবে। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই আদেশে দিয়েছেন, যখন আমার বাণী তোমাদের কাছে পৌঁছাবে তখন সেটাকে কোরআনের সাথে মিলিয়ে দেখবে। যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে ঠিক আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে যে ফাতিহা কিতাব পড়বে না তার নামাজ হবে না। তো এই ক্ষেত্রে প্রথমত আমাদেরকে কোরআন দেখতে হবে। কোরআনে বলা হচ্ছে যে কোনো জায়গা থেকে পড়লে নামাজটা হয়ে যাবে। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা আমাদেরকে পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ এখানেই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার বিশেষত্ব, তিনি বলেন এই ধরনের বিষয় যখন আমাদের কাছে আসবে, যে যখন একটি আরেকটির সাথে সাংঘর্ষিক হচ্ছে, কোরআন স্বাধীন রেখেছে, হাদিসের মধ্যে আমরা দেখছি যে নির্ধারিত করছে, তো যদি তাদবীক সামঞ্জস্য করা সম্ভব হয় তাহলে আমরা সামঞ্জস্য আগে করব। তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি সামঞ্জস্য করেছেন। তিনি কিভাবে করেছেন? তিনি বলেছেন যে যদি কেউ সূরা ফাতিহা পাঠ করে তাহলে তার ফরজিয়াত আদায় হয়ে যাবে, কেননা সূরা ফাতিহাও কোরআন পাকেরই একটি অংশ, সেটি কোরআনেরই অংশ। তো আল্লাহ তাআলা বলেছেন মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা তোমাদের সহজ হয় সেখান থেকে তোমরা পড়ে নাও। তাহলে যদি আমরা সূরা ফাতিহা পড়ে নেই তাহলে ফরজিয়াত আদায় হয়ে যাবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন যে ফাতিহাতুল কিতাব ব্যতীত নামাজ হবে না, তো এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাই নামাজের শুরুতে প্রথমেই তিনি বলেছেন যে ফাতিহা পাঠ করা হচ্ছে ওয়াজিব এই হাদিসের ভিত্তিতে। তো একই সাথে আমাদের দুটোই আদায় হয়ে যাবে, ফরজও আদায় হয়ে যাবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন যে নামাজ হবে না, তো সেটাও কি হয়ে যাবে, এই যে ওয়াজিব করা হয়েছে সেটাও আদায় হয়ে যাবে। আচ্ছা, এখানে আরও একটি বিষয় উলামায়ে কেরামগণ খুবই চমৎকার বলেছেন। এই যে হাদিসটি শুরুতে আমি বলেছিলাম দুরুদ শরীফের ব্যাপারে যে লা উদুআ লিমাল্লাম ইউসল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তির ওজুই হবে না যে ওজুর শুরুতে প্রিয় নবী রসুল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করবে না। এখন আমরা যদি দেখি উলামায়ে কেরাম যারা আছেন তারা কি কেউ এভাবে বলেছেন, এটা বলেছেন যে আসলেই যে দুরুদ শরীফ পাঠ করবে না অজুর শুরুতে তাহলে তার অজু হবে না? না, এমনটা বলেননি। কেননা আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে নির্ধারিত করে দিয়েছেন অজুর ফরজ হচ্ছে চারটি, অজুর ফরজ হচ্ছে চারটি। তাহলে এখানে যে বলা হচ্ছে লা উদুআ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে লা উদুআ কামিলাতান, অর্থাৎ পরিপূর্ণ অজু। অনুরূপভাবে এই যে হাদিস লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ওই ব্যক্তির নামাজ নেই বা নামাজ হবে না যে ফাতিহাতুল কিতাব পড়েনি, এখানে উলামায়ে কেরামগণ এটাই বলেছেন লা সালাতান কামিলাতান, অর্থাৎ নামাজ পরিপূর্ণ যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন সেভাবে হবে না। আশা করি আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গিয়েছে। কেননা এটা যদি আমরা আবশ্যক করে নিই যে এটা ছাড়া ফরজিয়াত আদায় হবে না, তাহলে তো অজুর ক্ষেত্রে আমাদেরকে সেটাই করতে হবে। অজুর ক্ষেত্রে উলামায়ে কেরামগণ যে সমাধান আমাদেরকে দিয়েছেন যে লা উদুআ, এর অর্থ হচ্ছে যে উদু আন কামিলান, এখানেও লা সালাতা এর সাথে একটি সিফাত মাহজুব আছে, তা হচ্ছে কামিলাতান, লা সালাতান কামিলাতান, পরিপূর্ণ নামাজ। আশা করি আমাদের জন্য সহজ। এমন শরীয়তের অসংখ্য বিষয় রয়েছে যেখানে উলামায়ে কেরামগণ আমাদেরকে ব্যাখ্যা করে সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। যেমন আমরা যদি দেখি যে কুল্লু বিদআতিন দলালাতুন, যে প্রত্যেক বিদআত হচ্ছে গুমরা, কিন্তু উলামায়ে কেরামগণ বলেন বিদআতের পরে আরেকটি সিফত রয়েছে যেটি মাহজুফ রয়েছে, সেটা হচ্ছে বিদআতিন সাইয়্যাতিন। এই শব্দটা ওখানে মাহজুফ আছে, কেননা সকল বিদআত যদি দলালা হতো, পথভ্রষ্ট হতো, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান, যে ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করবে, তাহলে এই হাদিসের অর্থ কী হবে? নতুন কিছু মানেই তো বিদআত। তো এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে কোনো কোনো হাদিসের অর্থের পরে সিফত মাহজুব থাকে, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এছাড়াও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শিক্ষা দিয়েছেন সেখানে কিরাত হিসাবে প্রথমত সূরা ফাতিহা পড়েছেন, অতঃপর আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহার সাথে যেন আমরা আরও কিছু তেলাওয়াত করি। যেমনটা ইরশাদ করা হয়েছে এক ব্যক্তি ভুলভাবে নামাজ পড়ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখাতে গিয়ে বলেছিলেন, অতঃপর কোরআনের যা তোমার পক্ষে সহজ হয় তা পাঠ করো। অর্থাৎ যখন তুমি নামাজ পড়েছ, এখন নামাজে দাঁড়িয়ে গেছো, নামাজের যেখান থেকে তোমার জন্য সহজ হয় তুমি সেখান থেকে পাঠ করো। এটাও অনেক সময় আমরা শুনতে পাই যে সূরা ফাতিহা নাকি কোরআনের অংশ নয়। মাআযাল্লাহ, এটা একটি ভুল ধারণা, একটা ভুল কনসেপ্ট, একটি ভুল বিশ্বাস। কেননা আমরা সকলেই জানি যে কোরআনের কোনো একটি আয়াতকে, কোনো একটি অংশকে যদি অস্বীকার করা হয় তাহলে ঈমান থাকবে না। কেননা আমরা তো ঈমানই এসেছি আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি এবং তার কিতাবগুলোর উপর ঈমান এনেছি। এমনকি সূরা বাকারা যে প্রথম দিকে বলা হয়েছে, যেখানে এও বলা হয়েছে যে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যে আমরা ঈমান আনছি ওই সকল গ্রন্থগুলোর উপর যেগুলো আপনার পূর্ববর্তীদের উপর নাজিল হয়েছিল এবং আপনার উপর যা নাজিল হয়েছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে সেটা হচ্ছে কোরআন, আর কোরআনের একটি অংশ হচ্ছে সূরা ফাতিহা। আর এই সূরা ফাতিহা যে কোরআনের অংশ, এই ব্যাপারেও যদি আমরা দেখি হাদিস পাকের মধ্যে এসেছে, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরের মাধ্যমে নামাজ শুরু করতেন এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মাধ্যমে কিরাআত শুরু করতেন। যেমনটা শুরুতে বলেছিলাম যে কিরাআত করা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাআত শুরু করতেন কিসের মাধ্যমে? এই সূরা ফাতিহার মাধ্যমে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নাহাদা মিনার রাকআতি আস-সানিয়াতি ইস্তাফতাহাল কিরাআতা বিলহামদিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় রাকাত থেকে উঠে দাঁড়াতেন তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মাধ্যমে কিরাআত শুরু করতেন। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজগুলো রয়েছে, যখন নামাজ পড়তেন, বিশেষত যদি রাতের বেলায় নফল নামাজ দেখি বা একাকি যখন নামাজ আদায় করা হয় চার রাকাত নামাজ, সেক্ষেত্রেও সূরা ফাতিহা পড়া রয়েছে। তো এখানে বোঝা যাচ্ছে সূরা ফাতিহা যে কিরাতের অংশ সেটা এই হাদিসগুলোর মাধ্যমে আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। এছাড়াও হাদিসের পাকের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইস্তাফতিহুনাল কিরাআতা বিলহামদিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মাধ্যমে কিরাআত শুরু করতেন। ইমাম বুখারী জুজুল কিরাআত খলফাল ইমাম, যে হাদিস নং 778, সুনানে নাসাই হাদিস নং 902, ইবনে মাজা হাদিস 508, মুসনাদে আহমদ তৃতীয় খণ্ডের 101 পৃষ্ঠা। তো এই সব গ্রন্থের মধ্যেই মূলত এই হাদিসগুলো বর্ণিত হয়েছে। সুতরাং আল্লাহ পাকের আদেশ, তোমাদের কোরআন থেকে যে অংশটুকু তোমাদের জন্য সহজ হয় সেটাই তোমরা কিরাত করো। আর আমরা দেখছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত হিসাবে সূরা ফাতিহাকে বেছে নিয়েছেন, শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় বরং উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, বরং নবীদের পরে সর্বশ্রেষ্ঠ যে দুইজন বান্দা রয়েছেন, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের আমলও এটাই ছিল, তারা সূরা ফাতিহাকে কিরাত হিসাবেই পাঠ করতেন। সূরা ফাতিহাকে কিরাত হিসাবে পাঠ করার দুটি লজিক রয়েছে, দুটি কারণ রয়েছে। এক তো হচ্ছে এটি কোরআনের অন্তর্ভুক্ত আর এর মাধ্যমে ফরজ আদায় হয়ে যায়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এর আমল করেছেন, এই জন্য আমাদেরও করতে হবে এবং এটি পাঠ করা ওয়াজিব রয়েছে। শুধু এটি পাঠ করা ওয়াজিব এটাই নয়, বরং এর প্রতিটি অক্ষর পাঠ করা নামাজের মধ্যে আমাদের জন্য ওয়াজিব রয়েছে। কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহার কোনো একটি অক্ষর জেনে শুনে ছেড়ে দেয় তাহলে তার নামাজই হবে না। সুতরাং সম্পূর্ণ আমাদেরকে সূরা ফাতিহা নামাজের মধ্যে পাঠ করতে হবে এবং সেটা কিরাত হিসাবেই পাঠ করতে হবে। এছাড়াও হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়েছি। প্রত্যেকে নামাজ শুরু করতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মাধ্যমে। তো আমাদেরকে এই বিষয়টি মাথায় গেঁথে নেওয়া উচিত যে সূরা ফাতিহা কোরআনেরই অংশ এবং এর মাধ্যমে আমাদেরকে কিরাত শুরু করা উচিত। এখন আমরা কিছু বিষয় জানব, যে বিষয়গুলো আমরা অনেক সময় ভুল করে ফেলি, আর এই বিষয়গুলো আলোচনা করেছেন আমির আলী সুন্নত দামাত বারকাতুল আলিয়া নামাজের আহকামের মধ্যে। এর মধ্যে তিনি কিছু গুরুত্বপূর্ণ মাসালা উল্লেখ করেছেন, যেই মাসালাগুলো অনেক সময় আমরা না জানার কারণে যে কিরাত রয়েছে, এই কিরাতের ফরজ আমরা আদায় করতে ব্যর্থ হয়ে যাই, অর্থাৎ আদায় করতে পারি না না জানার কারণে। খুবই চমৎকার কিছু বিষয় রয়েছে, আমরা সেই বিষয়গুলো ইনশাল্লাহ একটু মনোযোগ সহকারে শুনব। তিনি বলেন, নাম্বার এক, কিরাত হলো সমস্ত অক্ষরসমূহ তার মাখরাজ তথা উচ্চারণের স্থান থেকে আদায় করার নাম, যেন প্রত্যেক অক্ষর অন্য অক্ষর থেকে পৃথকভাবে বোঝা যায় ও উচ্চারণও বিশুদ্ধ হয়। যে মাখরাজ সহ আমাদেরকে কিরাত পাঠ করতে হবে, আমি যেমন পারি তেমন, তো যেমন পারি তেমন পড়লে তো হবে না, কেননা কোরআনের মাখরাজ রয়েছে। আমরা বাংলা ভাষায় জানি, যারা ভাষাবিদ রয়েছে তারা জানে যে অক্ষরের উচ্চারণ যদি এদিক সেদিক হয় তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়, অর্থ একটা থেকে আরেকটা হয়ে যায়। এমন অসংখ্য শব্দ রয়েছে বাংলা ভাষায় যেগুলো যদি আমরা বকে ভ করে ফেলি বা ভকে ব করে ফেলি, পকে ফ করে ফেলি, তাহলে অর্থ আর এক থাকে না, অর্থ অন্যরকম হয়ে যায়। তো অনুরূপভাবে কোরআনের ক্ষেত্রে তো এটাই, কোরআনের যদি আপনি আমি এক অক্ষরকে আরেক অক্ষর বানিয়ে ফেলি, উচ্চারণ যদি শুদ্ধ না করি, তাহলে তো হবে না। তো এটাই তিনি বলেছেন। নাম্বার দুই, নীরবে পড়ার ক্ষেত্রে এতটুকু আওয়াজে পড়া আবশ্যক যে যেন নিজে শুনতে পায়। অনেকে আমরা একাকি নামাজ পড়ি, নামাজ পড়া অবস্থায় শুধু টুট নড়ছে, কোনো আওয়াজ হচ্ছে না, নিজে শুনতে পাচ্ছি না, তো বলে এমনটা হবে না। এতটুকু আওয়াজ হতে হবে যেন নিজে কানে শুনতে পায় যে আমি যে কী তেলাওয়াত করছি। এরপর তিন নম্বরে তিনি বলেন, আর যদি অক্ষরগুলো বিশুদ্ধভাবে উচ্চারণ করেছে কিন্তু এত নিম্নস্বরে পড়েছে যে নিজের কানও শুনেনি, অথচ এ সময় কোনো অন্তরায় যেমন হইচই ছিল না, আবার কান ভারী বা অর্থাৎ বদিরও নয়, তবে তার নামাজ হলো না। আল্লাহু আকবার কাবীর। আপনি নামাজ পড়ছেন, এখানে কোনো হইচই নেই, কোনো শব্দ নেই, কোনো সাউন্ড নেই, আপনি শুদ্ধভাবেই পড়ছেন, আপনার মাখরাজ শুদ্ধ, আপনি শিখেছেন, কিন্তু এতটুকু আওয়াজ হয়নি যে আওয়াজটা আপনার কান পর্যন্ত পৌঁছাবে, তাহলে আপনার নামাজই হবে না, কেননা কিরাত হয়নি। কিরাত তো সেটাকে বলা হয় যে আপনি পাঠ করেছেন। অনেক সময় আমরা পাঠ করি না, আমরা মনে মনে কল্পনা করতে থাকি, ঠোঁট নাড়াতে থাকি যে আমি পড়ছি, তো এটাকে পড়া বলে না, এটাকে বলা হয় কল্পনা করা। কিরাতের আদেশ দিয়েছেন আল্লাহ, ফাকরাউ, তোমরা কিরাত করো। কিরাত কাকে বলা হয়? পাঠ করাকে বলা হয়। সুতরাং পাঠ তখনই বলা হবে যখন কোনো বাধা বিঘ্নতা যদি না থাকে, নির্দ্বিধায় আপনার কাছে সেই আওয়াজটা কী হয়ে যাবে, পৌঁছে যাবে। তো এই বিষয়ে, এই মাসালার প্রতি আমাদেরকে অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত। আচ্ছা, নাম্বার চার, যদিও নিজে শোনাটা জরুরি, তবে এটার প্রতিও এতটুকু সতর্কতা অবলম্বন করা আবশ্যক যে নীরবে কিরাত পড়ার নামাজগুলোতে যেন কিরাতের আওয়াজ অন্যজনের কানে না পৌঁছে। অনুরূপভাবে তাসবিহ সমূহ আদায়কালেও এই বিষয়টির প্রতি খেয়াল রাখা উচিত। জি, আমরা এত জুড়েও পাঠ করবো না, একাকি যখন নামাজ আদায় করছি যে অন্য ব্যক্তির ডিস্টার্ব হয়, অন্য ব্যক্তি এতে তার নামাজের মধ্যে তার মনোযোগ নষ্ট হয়, সেই বিষয়ের প্রতিও আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। এরপর তিনি বলেন, পাঁচ নম্বরে, নামাজ ব্যতীত যেসব স্থানে কিছু বলা বা পড়াটা নির্ধারণ করা হয়েছে সেখানেও এর দ্বারা এটা উদ্দেশ্য যে কমপক্ষে এমন আওয়াজ হয় যেন নিজে শুনতে পায়, যেমন তালাক দেওয়া, গোলাম আজাদ করা অথবা জন্তু জবাহ করার জন্য আল্লাহ তাআলার নাম নেওয়া, এসব ক্ষেত্রে এতটুকু আওয়াজ আবশ্যক যেন নিজের কানে শুনতে পায়। দুরুদ শরীফ ইত্যাদি ওজিফাসমূহ পড়ার ক্ষেত্রে কমপক্ষে এতটুকু আওয়াজ হওয়া উচিত যেন নিজে শুনতে পায়, তবে পাঠ করা হিসাবে গণ্য হবে। এখানে দুই তিনটি খুবই গুরুত্বপূর্ণ মাসালার কথা বলা হয়েছে, যেমন তালাক দেওয়া, কেউ তালাক দিতে চাচ্ছে এবং তালাক সে মনে করছে এই মুহূর্তে আমাকে তালাক দেওয়া উচিত, তো সেক্ষেত্রে তালাক তখনই হবে যখন সে তালাকের শব্দগুলো নিজ কানে শুনেছে। অথবা গোলাম যেহেতু এখন নেই, তবে কোনো ব্যক্তি গোলাম আজাদ করতে চাচ্ছে, তবে গোলাম আজাদ করার জন্য অতটুকু আওয়াজ বলতে হবে যে নিজ কানে শুনতে পেয়েছে। নাম্বার ছয়, তিনি বলেছেন, শুধুমাত্র বড় এক আয়াত পাঠ করা ফরজ নামাজের প্রথম দুই রাকাতে ফরজ। যে কিরাত রয়েছে, কিরাত সম্পর্কে জানছি, এখন কতটুকু পাঠ করা আমাদের জন্য ফরজ রয়েছে। গত এপিসোডে আমরা জেনেছি যে ততটুকু পরিমাণ দাঁড়ানো ফরজ যতটুকু পরিমাণ কিরাত পাঠ করা ফরজ। তো কতটুকু পরিমাণ কিরাত পাঠ করা ফরজ? ফরজ নামাজের প্রথম দুই রাকাতে শুধুমাত্র বড় এক আয়াত পাঠ করা ফরজ, এবং সেটি প্রথম দুই রাকাতে। আর বিতর, সুন্নত ও নফলের প্রত্যেক রাকাতে ইমাম ও একাকী নামাজ আদায়কারী সকলের উপর ফরজ হচ্ছে এই কিরাত করা। ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে কিরাত পাঠ করা ফরজ রয়েছে, এবং সেটাও বড় এক আয়াত। এবং বাকি যে তো নামাজ রয়েছে, সেটা বিতর নামাজ হোক, সুন্নত হোক, নফল হোক, যত রাকাতই আপনি পড়বেন, প্রত্যেক রাকাতের মধ্যে আপনাকে কি করতে হবে? কিরাত পড়তে হবে, এটা ফরজ। নাম্বার সাত, মুক্তাদির জন্য নামাজে কিরাত পড়া জায়েজ নেই, না সূরা ফাতিহা, না অন্য আয়াত, না নীরবে কিরাতের নামাজে, না উঁচু আওয়াজের কিরাতের নামাজে। ইমামের কিরাতই মুক্তাদির জন্য যথেষ্ট। আমরা যখন সম্মিলিতভাবে নামাজ আদায় করব, এরকম অসংখ্য মানুষ রয়েছে যারা সঠিকভাবে কিরাতই আদায় করতে পারে না। এখন কিরাতই যদি সহি শুদ্ধ না হয় তো ওই ব্যক্তির নামাজ কী হবে? তবে ইসলাম এক্ষেত্রেও একটি সহজ বিধান আমাদেরকে দিয়েছে, যদি আমরা নামাজ জামাতের সাথে আদায় করতে সক্ষম হয়ে যায় আর ইমামের সাথে পড়ি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইমামের কিরাতই মুক্তাদির কিরাত। সুতরাং আমার কিরাত যদি সহি শুদ্ধ নাও হয় এক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে ইসলাম আমাদের জন্য একটু সহজ রেখেছে যে ইমামের উসিলায় আমার কিরাতটা আদায় হয়ে যাবে বা আমার নামাজটা হয়ে যাবে। তো এই বিষয়ে ইনশাল্লাহ আমি এখানে কিছু আলোচনা করার ইনশাল্লাহ চেষ্টা করব। যেমন হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে যখন তোমরা নামাজের জন্য উঠো তখন তোমাদের মধ্যে একজন ইমাম হওয়া উচিত, এবং যখন ইমাম তেলাওয়াত করেন তখন তোমরা নীরব থাকো। এই হাদিসটি ইমাম আহমদ এবং মুসলিম রিওয়ায়াত করেছেন। আচ্ছা, এর কারণ কি রয়েছে যে নীরব কেন থাকতে হবে? এই ব্যাপারে উলামায়ে কেরামগণ খুবই চমৎকার দলিল দিয়েছেন এবং কোরআন থেকে দলিল দিয়েছেন যে এই হাদিস থেকে জানা যায় যে নামাজে কোরআন পাঠ করা ইমামের অধিকার, এবং মুক্তাদি চুপ করে শুনবে। এটি কোরআন মাজিদের ব্যাখ্যা হিসাবে গণ্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইদা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ আর যখন কোরআন পাঠ করা হয় তখন সেটি মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকো, যাতে তোমাদের উপর রহমত নাজিল হয়। এই আয়াতের মধ্যে এটি উল্লেখ করা হয়নি যে কে আসলে তিলাওয়াত করবে, কিন্তু উল্লেখিত যে হাদিস মাত্র যেটা বলা হয়েছে এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পাঠক হলেন ইমাম। যে ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন তিলাওয়াত করা হবে তো কোরআন তিলাওয়াত কে করবে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ব্যাখ্যা করেছেন ওই হাদিসে যে তোমাদের মধ্যে একজন ইমাম হবে, সে তিলাওয়াত করবে আর তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তো তিলাওয়াতকারী হবে ইমাম সাহেব। যখন ইমাম কোরআন পাঠ করেন তখন মুক্তাদি নীরবে থাকবে, অতএব মুক্তাদি ফাতিহা খলফুল ইমাম পড়বে না, অর্থাৎ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না। এটি হচ্ছে সঠিক নিয়ম। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইমামকে শুধু এই জন্য স্থাপন করা হয়েছে যে তার অনুসরণ করা হবে। যখন সে তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলো, যখন সে পড়বে তখন তোমরা নীরব থাকো। এই হাদিসটি আবু দাউদ, ইবনে মাজা, নাসাই ও অন্যান্য কিতাবেও বর্ণিত আছে। এই হাদিসটি সহি, ইমাম মুসলিমও এটিকে সহি বলেছেন। এছাড়াও হাদিসে পাকের মধ্যে এসেছে, হযরত সাইয়েদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার জন্য ইমাম রয়েছে ইমামের কিরাতই তার কিরাত হিসাবে গণ্য হবে। আর ইমামের কিরাত হলো মুক্তাদির কিরাত, মুক্তাদির জন্য কোরআন থেকে কিছু পাঠ করা উচিত নয়। এই হাদিসটি সহি, কারণ এর সব বর্ণনাকারী বিশ্বস্ত রয়েছে। সর্বশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে সূরা ফাতিহা যখন পাঠ করা হবে তখন আমি নাস্তে বলবো না, দূর জুড়ে বলবো, এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে কি এসেছে আসুন আমরা জেনে নিই। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলেন তখন তোমরা আমিন বলবে, কারণ যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিল হয়ে যায় তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। এই হাদিসটি ইমাম বুখারী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেছেন। যে হাদিস থেকে বোঝা যায় যে আমিন নিম্নস্বরে বলা উচিত, কারণ যদি এটি উচ্চস্বরে বলার হুকুম হতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম ওয়ালা দাল্লিন বলবে তোমরা আমিন বলবে এ কথা না ইরশাদ করে বরং এটা ইরশাদ করতেন, যখন ইমাম উচ্চস্বরে আমিন বলবে তোমরাও আমিন বলবে। যদি ইমাম উচ্চস্বরে আমিন বলতো তাহলে এটা তো মুক্তাদি যারা আছে তারা শুনে তার কথার সাথে মিলিয়ে উচ্চস্বরে আমিন বলে দিতে পারত। এই কথার মাধ্যমে আমরা ক্লিয়ার হতে পারি যে এখানে ওয়ালা দোয়াল্লিন দ্বারা বোঝানো হয়েছে সূরা ফাতিহা শেষ করে ইমাম উচ্চস্বরে আমিন বলবে না, কারণ এটাই বলেছেন যখন ইমাম ওয়ালা দোয়াল্লিন বলবে, তো ওয়ালা দোয়াল্লিন বলবে তো ইমাম তো এরপরে আমিন বলবে, তো ইমাম আমিন বলবে তখন আমরা আমিন বলবো, তো বলে না ইমাম তো আমিন উচ্চস্বরে বলবে না, সে আস্তে বলবে, তখন তোমরা ইমান ওয়ালা দোয়াল্লিন বললে তোমরাও আমিন বলে নেবে, তাই ইমামের ওয়ালা দোয়াল্লিন বললে তোমরা নিজ দায়িত্বে আমিন বলবে। আল্লাহু আকবার কাবীর। এটা আরও স্পষ্ট এর মাধ্যমে আমরা হতে পারি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ সর্বদা সাহাবায়ে কিরামকে সাথে নিয়ে জামাতের সাথে আদায় করেছেন। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পর উচ্চস্বরে আমিন বলতেন তবে আলাদাভাবে আমিন বলার বিষয়টি বলার প্রয়োজনই হতো না। সাহাবায়ে কিরামের মাঝে তাই এমনিতেই প্রচলন থাকতো যেভাবে নামাজের অন্যান্য বিষয়গুলো প্রচলিত। আশা করি আমাদের বুঝে চলে আসছে। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সট্রাভাবে আমিন বলাটা আমাদের শিক্ষা দিয়েছেন। কেন? এক তো হচ্ছে ইমাম ওয়ালা দোয়াল্লিন বলে আমিনটা জুড়ে বলবে না, যদি জুড়ে বলতো তাহলে তো আর এক্সট্রাভাবে বলারই কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত হচ্ছে নামাজের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে করতে দেখেছেন সেভাবে দেখে দেখে এবং শুনে শুনে মুখস্থ করে নিয়েছেন। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জুড়েই বলতেন তাহলে তো আর সাহাবায়ে কেরামকে আলাদাভাবে এই বিষয়টি বলার প্রয়োজন হতো না। তো এর দ্বারাই বোঝা যাচ্ছে যে আমিন তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আস্তেই পড়া হতো এবং সাহাবায়ে কেরামও কী করেছেন আস্তে পড়েছেন। এ ব্যাপারে দীর্ঘ অনেক আলোচনা রয়েছে, অনেক হাদিস রয়েছে, সবগুলো বলাও সম্ভব নয়। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এও বলেছেন যে যখন ইমাম আমিন বলবে তখন তোমরা আমিন বলবে। তো এখানে ওই বিষয়টি যে আমিন বলবে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ইমাম ওয়ালা দোয়াল্লিনের পর আমিন বলবে কিন্তু তোমরা কি করবে তখন নিজ দায়িত্বে আমিনটা বলে নেবে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আজ আমরা যে বিষয়গুলো জানলাম সেটা হচ্ছে প্রথমত কিরাত আমাদেরকে পাঠ করতে হবে এবং কিরাত আমাদেরকে মাখরাজ সহকারে পাঠ করতে হবে। অনেক সময় দেখা যায় তা ত জাল জা ওয়া এই বিষয়গুলো আমরা আলাদা করতে পারি না। তো এই বিষয়গুলো যদি আমরা আলাদা না করি যাকে জপ পড়ে দেয় যেমন সুবহান রব্বিয়াল আজিম, এখানে ওয়া আছে, এখন কেউ যদি এটাকে আজিম বলে দেয় তাহলে তার নামাজই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমির আহলে সুন্নত বলেন যদি আজিম কারো পড়তে কষ্ট হয় তাহলে সে সুবহান রব্বিয়াল কারিম এটা পড়বে। তো আমাদেরকে আল্লাহ পাক মাখরাজের সাথে সহি শুদ্ধভাবে নামাজের কিরাত পাঠ করার তৌফিক দান করুন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজ করেছেন সেইভাবে সেই অনুযায়ী আমাদেরকে করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সাথে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সুন্নতের পথে চলো হে খোদা, জ্ঞানারামুলে গোরে দামোদের জীবন, সুন্নতের পথে চলো হে খোদা।